ধন্যবাদ তাহেরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনলেন আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে নারী বিদেশে বাংলাদেশি নারী শ্রমিকদের অবস্থা। আর এই বিষয়টি তে যারা আমাদের সঙ্গে আজকে আলোচনা করছেন তাদের পরিচয় দেবার আগে আমি ছোট্ট করে দুটো কথা বলতে চাই। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার নানা বিষয়ের মধ্যে বিদেশে কর্মরত অভিবাসী শ্রমিক বা অভিবাসী বাংলাদেশি যারা আছেন তাদের পাঠানো অর্থ অন্যতম একটি প্রধান বিষয়। মোট অভিবাসী প্রায়শ 1 কোটি, বাংলাদেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে থাকেন। পুরুষের সংখ্যা বেশি হলেও নারীর সংখ্যা একেবারে কম নয়। নানান সময়ে এইসব নারী শ্রমিকদের সম্পর্কে নানা নেতিবাচক খবর পাওয়া যায়, আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে তো এখন ছবি এবং ভিডিও সহ বিরক্তিকর এবং নানান রকম নেতিবাচক ছবি ও ভিডিও আমাদেরকে নানান প্রশ্নের উদ্রেক করে। বিদেশে বাংলাদেশি নারী শ্রমিকরা কেমন আছেন এই বিষয়টি জানতে ইচ্ছে করে। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আজ 3 জন বিশেষজ্ঞের কাছে যোগাযোগ করেছিলাম। তারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে।
আপনাকে স্বাগত।
একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শরণার্থী ও অভিবাসী গবেষণা প্রতিষ্ঠান রামরুর প্রধান ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকীও যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি তাসনিম আপা আজকের অনুষ্ঠানে।
আপনাকেও স্বাগত।
আর আমাদের সঙ্গে আরো একজন যোগ দেবেন, এখনো উনি আমরা পাইনি তার সঙ্গে যোগাযোগ করতে। শ্রম এবং অভিবাসন বিশ্লেষক বাংলাদেশের জনপ্রিয় একজন তার্কিক হাসান আহমেদ চৌধুরী কিরণ কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। তো আমি একটুখানি উল্লেখ করলাম অনুষ্ঠানের শুরুতে, প্রফেসর ইমতিয়াজ আহমেদের কাছে আসছি, যে বিদেশে বাংলাদেশি নারী শ্রমিকরা কেমন আছে এই প্রশ্ন আমি সবার কাছে রেখেছি। আপনাকে যদি একই প্রশ্ন করি কি বলবেন স্যার শুরুতেই?
আমরা পত্র পত্রিকায় যে রিপোর্ট দেখছি এবং যে ধরনের মাঝে মাঝে আলোচনাও হয়েছে বিভিন্ন সেমিনার ফোরামে, খুবই এখন পর্যন্ত নেগেটিভ একটা ধারণা তৈরি হয়েছে। একেবারে মানে অ্যাবিউজ থেকে শুরু করে হয়রানি, একাধিকবার জব পরিবর্তন, বিভিন্ন বিষয় তুলে এসেছে। তো পুরো বিষয়টা আমি মনে করি যে খুবই হতাশাজনক একটা বিষয়, বিশেষ করে সৌদি আরেবিয়া যখন আমরা বলি। স্বাভাবিকভাবে অনেকের ধারণা থাকে যেহেতু ইসলামের হলি প্লেসেস বলতে গেলে সৌদি আরেবিয়াতে, সেই অর্থে মানুষের যেই কি বলা হয় শ্রমিকদের প্রতি তাদের যে ব্যবহার সেগুলো উন্নত ধরনের হবে এরকম একটা ধারণা থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে বিপরীত। তো সবচেয়ে সমস্যা যেটা আমার মনে হয় সৌদি আরেবিয়া বা এই ধরনের মিডল ইস্টের কতগুলো দেশের, যেহেতু সিভিল সোসাইটি বলতে তাদের কিছুই নেই, হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলতেও কিছু নেই, অথচ বছরের পর বছর আন্তর্জাতিক মহলে তারা এগুলো না করেও পার পেয়ে গেছে। এটাই আমার কাছে অবাক লাগে, কারণ বড় বড় দেশগুলো তারা কিন্তু বড় ধরনের সম্পর্ক রাখছে এই দেশগুলোর সাথে, কিন্তু তাদের কখনোই আমরা মানে আমি যদি এক্সাম্পল আমি যদি দেই, চীনের হিউম্যান রাইটস নিয়ে অনেক কথাবার্তাই আমরা শুনি পশ্চিমা বিশ্বে, আমি এমনকি আমেরিকায়, কিন্তু ঠিক একই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সৌদি আরেবিয়া বা বিশেষ ইউনো ওই ধরনের যেই দেশগুলো আছে আরব এমিরেটস আমরা ওইগুলো শুনি না। তো সেগুলো আমার কাছে অবাক লাগে। তো মানে একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন কোনো সন্দেহ নেই, যথেষ্ট হতাশার ব্যাপার। তবে আমি মনে করি যে একটা বড় ধরনের আন্তর্জাতিক একটা প্রেশার প্রয়োজন, তারে হয়তো পরিবর্তন হবে আগামীতে।
জি, আপনাকে ধন্যবাদ ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী। আপনার কাছে একই প্রশ্নে আমি যদি একটু সূচনা বক্তব্য দেন।
প্রশ্নটা কি ছিল?
প্রশ্নটা হচ্ছে যে আমি, হ্যাঁ আমি বলছিলাম যে বাংলাদেশি শ্রমিকরা বিদেশে ভালো নেই এই কথা শোনা যাচ্ছে, কেন নেই আসলে? ওভারঅল কেমন আছেন তারা যারা আছেন?
আসলে এটা তো ঠিক যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় সেক্টর এটা হলেও, এবং দেশের ভেতরে কিন্তু বিভিন্ন রকমের চেষ্টা সরকার সিভিল সোসাইটি সকলের তরফ থেকে নেওয়া হয়েছে এই সেক্টরটাকে গুছানোর জন্য, ল হয়েছে, পলিসি হয়েছে, ট্রেনিং সেন্টার্স হয়েছে, ডিসেন্ট্রালাইজেশন হয়েছে বিভিন্ন রকম কর্মকাণ্ডের। কিন্তু আমাদের একটা যেখানে প্রায়শই বাইল্যাটারালি ট্রিটেড হচ্ছে পুরো বিষয়টা, আর এই বাইল্যাটারালি ওই রাষ্ট্রগুলো যারা আমার শ্রমিক নিচ্ছেন তারা শ্রমিকের অধিকার বা শ্রমিকের যে মিনিমাম রাইট সেগুলো তারা মানতে রাজি নন, এবং এই পরিস্থিতিতে যে অবস্থাটা বিশেষ করে নারী শ্রমিকের জন্য এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছেন অনেকেই কিন্তু বিভিন্ন রকমের নিগ্রহের শিকার হয়ে তারা ফিরে আসছেন। এখন এই ফিরে আসছেন বলে অবস্থা খারাপ এটা ঠিক, কিন্তু আমাদেরকে কখনোই ভুললে চলবে না যে অভিবাসন কিন্তু মানুষের অধিকার, এবং আমরা যদি এইটার পথের ভেতরে বাধা হয়ে দাঁড়াই বা তাদেরকে যেতে না দিই তখন যেতে হবে ট্রাফিকিং কিন্তু অনেক বেশি আবার পূর্বের মতো বেড়ে যাবে। তাহলে নারী বা পুরুষের যাবার অধিকারকে সমুন্নত রেখে বাইল্যাটারাল এগ্রিমেন্টের পাশাপাশি আমরা যদি মাল্টিল্যাটারালিজমের দিকে না যাই এবং গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্লোবাল কম্প্যাক্ট এগুলো যেগুলো শ্রমিকের অধিকার রক্ষায় তৈরি হচ্ছে সেইগুলোকে জোরের সাথে যদি মধ্যপ্রাচ্য অথবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ওপরে মানে এগুলোকে প্রয়োগ করা ঘটাতে না পারি তাহলে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। সেটা আমরা দেশের ভিতরে যত রকম ব্যবস্থাই নেই না কেন, তাদের আবার এটাও আমাদের মনে রাখতে হবে এর একটা বড় অংশ কিন্তু খুব ভালো আছেন এইসব দেশে। আমরা 1,23,28,000 নারী গেছেন, তার ভেতরে হয়তো আমরা 3,000-4,000 নারী নিগ্রহের গল্প আমরা পাচ্ছি, কিন্তু বাকি যারা ভালো আছেন আমরা কোনো অবস্থাতেই সেই মার্কেটটাও ক্ষতিগ্রস্ত করতে চাই না, যার ফলে এই টোটাল কমপ্লেক্স পরিবেশের ভেতরে বিভিন্ন রকমের আন্তর্জাতিক কর্মকাণ্ড দেশীয় কর্মকাণ্ডের মধ্যে ব্যবস্থা মোকাবেলা করতে হবে।
আচ্ছা, আমরা আমি এই মুহূর্তে আমি একটি রিপোর্ট দেখছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET তাদের একটি সাম্প্রতিক তথ্য মতে যে বিশ্বের সারা বিভিন্ন দেশে মোট বাংলাদেশী অভিবাসীর সংখ্যা হচ্ছে 1,14,64,943, সেটা হয়তো কিছুদিন আগের, আরো হয়তো কিছু বেড়েছে। তো এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যা হচ্ছে, নারী অভিবাসীর সংখ্যা হচ্ছে 6,96,000, মানে প্রায় 7,00,000, এবং যার অধিকাংশই হচ্ছে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সেই সব জায়গায়, এবং তাদের কাজের ভেতরে দেখা যাচ্ছে যে বেশিরভাগই গৃহ শ্রমিক হিসেবে কাজ করেন এবং কিছু কিছু পোশাক শিল্প, হাসপাতাল এবং বিভিন্ন কলকারখানায় কাজ করেন। এরাই বেশিরভাগ নিগ্রহের শিকার হচ্ছেন এবং এরা ঠিক যেভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে নির্যাতন হওয়া এবং ফিরে আসা পর্যন্ত এরা পদে পদে প্রতারণার শিকার হচ্ছে। এটা কেন হচ্ছে, এটা কি বন্ধ করবার কোন পথ আমাদের হাতে নেই ডক্টর?
প্রথমে একটা আপনার একটা আমি একটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে আমাদের কিন্তু 1 কোটি লোক বাইরে নেই, সরকার এটা বলেন, কারণ আমাদের এখান থেকে যতজন ক্লিয়ারেন্স নিয়ে বিদেশে গেছেন তার সংখ্যা 1 কোটির উপরে, কিন্তু 3 বছর কাজ শেষ করে তারা আবার ফিরে আসেন, 3-এর জায়গায় বড় জোর 4 বছর, 5 বছর, 6 বছর থাকেন। তাহলে কোনো অবস্থাতেই কিন্তু বিদেশে আমাদের কর্মী মানে 60-70 লক্ষের বেশি হবেন না। এবং এর পরে আসি যে অবশ্য আমি ডক্টর ইমতিয়াজও বলতে পারেন সেই প্রসঙ্গে যদি বলতে চান।
ডক্টর ইমতিয়াজ কি বলবেন এই আমি যে প্রশ্নটি করেছিলাম? আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমি বললাম যে 1 কোটিরও বেশি শ্রমিক আছে যার মধ্যে প্রায় 7 লাখের মতো নারী, এবং তারা আছেন সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এবং তারা কাজ করেন হচ্ছে গৃহশ্রমিক হিসেবে অধিকাংশ, এছাড়া কিছু পোশাক শিল্প, হাসপাতাল এবং কারখানায় কাজ করেন, এবং তারাই বিভিন্নভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নিগ্রহ নির্যাতন এর শিকার হন। কেন হন এবং এটা বন্ধ কেন করতে পারি না আমরা?
বেশ কয়েকটা জিনিস এখানে আছে। একটা তো প্রথমেই বললাম যে যেই দেশগুলোর নাম বলা হলো তার বেশিরভাগই দেশই কোনো সিভিল সোসাইটি বা হিউম্যান রাইটসের রেকর্ড বড় আকারে নেই বলতে গেলে, সেটা একটা বিষয়। দ্বিতীয় যেটা হলো আন্তর্জাতিক প্রেশারও কখনো তাদের উপরে আসেনি এখন পর্যন্ত এই জিনিসটাকে পরিবর্তন করা। তবে তৃতীয় এবং যেটা দেখা দরকার, যেটার সাথে আমি কিছুটা একটা অভিজ্ঞতা আছে, যেহেতু প্রতি বছর আমি লেবাননে যাই, সেখানে আমি দেখেছি বাংলাদেশি মহিলা ওয়ার্কার, হোম ওয়ার্কার গুলো দেখেছি, এবং লেবানিজ যারা আছে আমার ছাত্র ইত্যাদি তাদের সাথে আমি গত 12 বছর ধরে আমি যা দেখছি, প্রতি বছর একবার করে যাই। তো সেই হিসেবে একটা জিনিস আমার মনে হয় একটা ঘাটতি রয়ে গেছে, যাদের আমরা পাঠাই তাদের ভাষাগত একটা বিষয় আছে, আবার দক্ষতারও একটা বিষয় আছে, স্কিলের ব্যাপার আছে। তো সেই জায়গায় একটা আমি বলবো না যে ওই কারণে অ্যাবিউজ হচ্ছে সেটা না, তবে যেটা হয় অন্য যদি ফিলিপিনো বা অন্য দেশের সাথে যদি তুলনা করি, সেখানে আমি দেখেছি যে বাংলাদেশি বলতে গেলে এক ধরনের এক্সপ্লয়টেশন হয়, কারণ অল্প পয়সায় তাদের পাওয়া যায় ইত্যাদি, যেহেতু তারা ল্যাঙ্গুয়েজের এটা জানে না বা টেকনোলজি স্কিলটাও নেই। আমি মনে করি যে সে জায়গায় একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া প্রয়োজন। আমরা যাদের পাঠাচ্ছি তাদের যদি আমরা কি বলা হয় আনস্কিল থেকে সেমি স্কিল আনতে পারি এবং সেমি স্কিল থেকে স্কিল আনতে পারি, তাহলে আমার মনে হয় এই জিনিসটা একটা জায়গায় আমরা হয়তো যাবো।
আমি ওই কথাটি আসলে জি 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 বলুন।
আরেকটা জিনিস তাড়াতাড়ি বলে নিচ্ছি, যেটা আমার মনে হয় আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে এটা বিশেষ করে আমি সিঙ্গাপুরে দেখেছি, কিছুটা ব্রুনাইতে দেখেছি, সেটা হলো যে একটা ক্লাস কনফ্লিক্ট আছে। যেসব বাংলাদেশি ধরেন আপার ক্লাসে যারা আছেন তারাও আবার ভালোভাবে ঠিক দেখেন না যে বলতে গেলে অন্য একটা ক্লাসের তারা একই জায়গায় আছেন। এই এই ক্লাসটা আমি এখন পর্যন্ত গবেষণায় দেখিনি এসেছে কিনা, তবে আমার মনে হচ্ছে যে ওটাও কিন্তু একটা সমস্যা তৈরি করে।
হ্যাঁ, এই বিষয়টি
আমি এটার সাথে দুটো জিনিস যোগ করতে চাই। আমি যোগ করতে চাই যে জিনিসটা আমাদের যারা ওখানে নিগ্রহের শিকার হচ্ছেন, যদিও মধ্যপ্রাচ্যের অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু লিগাল সিস্টেম সেখানে খুবই কড়া, সেখানে যদি আমরা প্রপার আমরা যদি ইন্টারপ্রেটার নিয়োগ দিয়ে এবং লয়ার নিয়োগ দিয়ে কোর্টে যদি মামলা নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু মানে বিচার, ন্যায় বিচার যেটা সেটা কিন্তু ওখানটায় হয় এবং সেই অনুযায়ী শাস্তিরও ব্যবস্থা হয়। আমাদের দেশের প্রবলেম হচ্ছে যে আমরা যে ফান্ডটা সেখানে রাখা আছে এই সেবাগুলো দেবার জন্য, ওয়েলফেয়ার দেবার জন্য, সেই ফান্ডটা এনাফ নয়। ওয়েলফেয়ার ওয়েজার্নার ফান্ডটা ব্যবহার হয় অন্যান্য জায়গায়, কিন্তু ওইখানে রেখে এই সেবা দেবার কাজে এগুলো ব্যবহার হয় না, কারণ নারীকে সেখানে রেখে দিতে হবে। কেউ যদি এক্সপ্লয়টেশনের শিকার হন তখন তাকে ওই দেশে রেখে আইনি মামলাটা চালাতে হবে, কিন্তু আমার সরকার কি করেন, তাদেরকে ফেরত নিয়ে চলে আসেন। দৃষ্টান্তমূলক কতগুলো শাস্তির ব্যবস্থা যদি না হয় তাহলে যারা পারপেট্রেটর তারা কিন্তু এই কাজটা করতেই থাকবেন। তো আর আরেকটা ব্যাপার যেটা ওনার কথায় এসছে সেটাকেই আমি রিইটারেট করতে চাই, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু একটা আমূল পরিবর্তন দরকার। স্কিলিং এর কথা আমরা বলছি কিন্তু আমরা ভোকেশনাল আর মেইন স্ট্রিম এডুকেশনকে আলাদা করে রাখাতে আমরা ভোকেশনাল স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পারছি না, কারণ ওটা থেকে ভর্তি হচ্ছে না, জেনারেল এডুকেশনে ভর্তি হচ্ছে। তো এই দুটো ইয়েকে কিন্তু এক করতে হবে, যাতে করে যে একটু মানে এক্সপ্লয়টেশন ছাড়া যে প্রফেশন গুলো যেগুলোতে প্রচুর চাহিদা রয়েছে সেই জায়গাগুলো খুলে যাবে। যেমন আমরা যদি নার্সিং এর কথা চিন্তা করি, একটা বড় অংশ কিন্তু বাইরে যেতে পারেন, অথচ আমাদের এখানকার পলিসিগত কারণে আমরা নার্স প্রডিউস করতে পারছি না, কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সরকারি বিশ্ববিদ্যালয়কে বাধ্য করছি না যে ইচ অ্যান্ড এভরি ইনস্টিটিউশনকে শুরু করতে হবে নার্সিং ট্রেনিং দেয়া, অথবা শুরু করতে হবে চাইল্ড কেয়ার প্রোভাইডার ট্রেন করা
কিংবা সোশ্যাল ওয়ার্কার করা
কি বলে জি, এবং হসপিটালিটি সেক্টরে তাদেরকে ট্রেন করা। এই জায়গায় আমরা শিক্ষা ব্যবস্থাকে নিতে পারছি না বিধায়ক, আমরা কিন্তু আনস্কিল জায়গাটার ভিতরে থেকে যাচ্ছি। আমাদের স্কিলস পলিসি যেটা 2011 এর সেটাকেও কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না, ওই জায়গাগুলোতে একটা গ্যাপ, সেটা এই দিক থেকে কাজ করতে হবে। আবার অন্যদিকে কাজ করতে হবে তাদের সাথে যারা ওই দেশে আইনি প্রক্রিয়াকে ব্যবহার করে।
জি, আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আপনি বোধহয় কিছুটা আলোচনা শুনেছেন, ডক্টর তাসনিম সিদ্দিকী বলছিলেন, প্রশ্ন করেছিলাম যে বিদেশে বাংলাদেশি নারী শ্রমিকরা নানান রকম নিগ্রহের শিকার হচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে বলতে বাংলাদেশ থেকে যখন তাদের বিভিন্ন রিক্রুটিং এজেন্সি কিংবা সরকারের মাধ্যমে যাচাই বাছাই করে সিলেক্ট করে পাঠানো হয়, সেখান থেকে তারা প্রতারণা শুরু হয়। বলা হয়ে থাকে যে তাদের সৌদি আরব বা অন্য যে কোনো দেশ থেকে যখন কোনো শ্রমিকের চাহিদার কথা বলা হয় তখন রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়, রিক্রুটিং এজেন্সি তাদের বাছাই করে তাদেরকে পাঠিয়ে দেবে এবং কোনো টাকা পয়সার ব্যাপার থাকবে না মাঝখানে। কিন্তু যারা যান তারা প্রথম থেকেই টাকা দেওয়া শুরু করেন এবং শেষ পর্যন্ত যেখানে যে কাজে যাওয়ার কথা সে কাজ পান না, অন্য কাজ করতে হয় তাদেরকে, কিংবা যাদের কাজ সঙ্গে তারা কাজ করেন সেখানে তাদের নানা রকম নির্যাতন নিগ্রহের শিকার হতে হয়। এগুলো বন্ধ করবার পথ নিয়ে আলোচনা করছিলেন ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং ডক্টর তাসনিম সিদ্দিকী। আপনি কিছুটা শুনেছেন, আপনি কি কিছু বলবেন কিনা যে আমরা রিক্রুটমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত এইসব নারীদেরকে কেন এরকম বিপদের মুখে ঠেলে দিয়ে এখনো বসে আছি, কিছু করতে পারছি না?
আমি ডক্টর ইমতিয়াজ স্যার এবং ডক্টর তাসনিম আপনাকে সালাম জানাচ্ছি আপনার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাদের প্রত্যেকটি আলোচনায় যুক্তিযুক্ত ছিল, তবে এখানে আমরা হতাশার চিত্রের পাশাপাশি কিন্তু আমরা একটা জায়গায় কিন্তু আমরা বলতে পারি যে যদিও বলছেন আমরা বলছি বা সকলেই বলছি বা আপনিই বলছেন যে আমাদের নারী কর্মীরা অর্থ খরচ করে বিদেশ যাচ্ছে বা গিয়েছে, কিন্তু দৃশ্যমান ভাবে আমরা বড় একটা অংশকে কিন্তু আমরা বলতে পারি যে তারা বিনা মাইগ্রেশন কস্টে শূন্য অভিবাসন ব্যয়ে তারা কিন্তু বিদেশ গিয়েছে। এটা আমি মনে করি যে আমাদের নারী কর্মী প্রেরণের একটা সফলতার অংশ, আমাদের ব্যর্থতার অনেক কথা আছে, এটা একটা সফলতার একটা বড় অংশ বলে আমরা মনে করি। আমি তাসিম আপা এবং ডক্টর ইমতিয়াজ স্যার দুজনের সাথে একমত পোষণ করে এটা বলতে চাই যে গত 2017 সালে আমরা দেখেছি যে আমাদের নারী কর্মী গমনের সংখ্যা হয়েছে 118,088 জন এবং শুধু সৌদি আরবে গিয়েছে 83,354 জন। এই যে নারী কর্মীরা বিদেশ গিয়েছে, তারা নিগৃহীত হয়েছে, বেতন ভাতা দিয়ে পায়নি, তারা নির্যাতনের শিকার হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা বারবার বলছি। কিন্তু একই সাথে এটাও কিন্তু আমরা যদি একটু বলতে চাই যে সেটা হচ্ছে যে আজকে যে স্বাভাবিক পরিত্যক্ত যে মহিলারা রয়েছেন, বিধবা হতদরিদ্র যারা রয়েছেন, তারা এই যে নিজের পরিবারের দারিদ্রতাকে দূর করে এক ধরনের অর্থনৈতিক ভিত কিন্তু তৈরি করতে সমর্থ হয়েছেন। আমি সম্পূর্ণ একমত পোষণ করি যে আমাদের এখানে আরো রিপেয়ার করতে হবে, কিভাবে এই নারী কর্মীদের সুরক্ষা দিতে হবে, কিভাবে নির্যাতন না হয় সেগুলি করতে হবে। আমরা দেখেছি যে নিজের উপার্জিত অর্থ দিয়ে তারা নতুন বাড়িঘর তৈরি করছে, ভবিষ্যতে সঞ্চয় করছে, সন্তানের লেখাপড়া তৈরির জন্য সামাজিক মর্যাদা তারা বৃদ্ধি করতে পারছেন। আমরা রামরুর আমাদের তার সীমাপার গবেষণায় কিন্তু অনেক সময় দেখেছি যে নারী কর্মীরা কিন্তু পুরুষ কর্মীর চাইতে তাদের উপার্জিত অর্থের বড় একটা অংশ দেশে পাঠায়, অর্থাৎ রিমিটেন্স এর বড় অংশ নারী কর্মীরা যেটা পায় তারা কিন্তু দেশে পাঠিয়ে দেয়।
সুতরাং তাদের পুরুষের তুলনায় নারীরা বেশি বেশি পয়সা পাঠায়।
নারী কর্মীদের নির্যাতনের শিকারের যে কথাটা বলেছেন এটি কিন্তু একেবারে সঠিক এবং সেখানে নির্যাতন আমরা 1% নির্যাতনটাকে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না, আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। আমরা হয়তো বা সংখ্যাগত দিকে আমরা অনেক সময় থেকে সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই নির্যাতনের পরিমাণ শতকরা হারে তারা হিসাব নিকেশ করে, আমরা একটি মানুষকেও কিন্তু একটি নারীকেও কিন্তু প্রবাসে নির্যাতনের শিকার হতে দেখতে চাই না। যদি তাছাড়াও বললেন সেখানে আমি একটু যোগ করতে চাই, সেখানে হচ্ছে যে আমরা দৃশ্যমান ভাবে এখনো পর্যন্ত দেখিনি কোন নারী কর্মী নির্যাতিত হওয়ার কারণের জন্য আমাদের দূতাবাস গুলো সেখানে গিয়ে সেই এমপ্লয়ারের বিরুদ্ধে সেখানকার লোকাল আইনে কোন রকম মামলা মোকদ্দমা বা আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করতে। যেটি আপা বলেছেন যে বরঞ্চ আমাদের নারী কর্মীদেরকে একটা সেফ হোমে নিয়ে এসে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়, যে কারণের জন্য দৃশ্যমান কোন শাস্তি আমাদের লেবার ফ্রেন্ডলি কান্ট্রিগুলো হিসাবে আমরা এমপ্লয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি না বিধায় কিন্তু আমরা বারবার তাদের কাছে উপকৃত হয়ে থাকি। সুতরাং আমাদের যে দূতাবাস গুলো রয়েছে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, নারী কর্মীদেরকে ইনসিস্ট করতে হবে যে তোমাদের যে নির্যাতিত হয়েছে সেই জায়গাগুলো থানা বা লোকাল যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে সেগুলি তাদেরকে বলবার জন্য। তবে এখানে একটা অন্য চিত্র রয়েছে, সামান্য অন্য একটা চিত্র রয়েছে, সেটি হচ্ছে আমাদের নারী কর্মীরা যারা বিদেশে যায় তারা কিন্তু 6-7 মাস বা 3-4 মাস পরে যখন তার বাড়ির প্রতি মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে, স্বামীর সাথে অমিল ছিল সেটি যদি ওভার টেলিফোন মিল হয়ে যায় তখন কিন্তু তার দেশে ফিরে আসবার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। তখন কিন্তু কিছু কিছু নারী কর্মী কিন্তু এক ধরনের নির্যাতনের কথা বলে, তারা খাবারের কষ্টের কথা বলে, কাজের কষ্টের কথা বলে, যেহেতু সে বিনা অর্থে গিয়েছে সুতরাং তাকে আবার ফিরে আসবার জন্য সেই টিকিটটাও কিন্তু আইদার এমপ্লয়ার দিবে অথবা যে রিক্রুটিং এজেন্সি পাঠিয়েছে তাকে দিবে। কিছু কিছু নারী কর্মীদের মধ্যে এই মানসিকতা তৈরি হওয়ার কারণের জন্য কিন্তু আমরা দেখতে পাই যে অহেতুক একটা অভিযোগ গুলো তারা তুলে তারা নির্যাতনের কথা বলে দেশে বিনা খরচে টিকিট যেটা পাওয়া যায় সেটা নিয়ে আসবার চেষ্টা করে। তবে এই চিত্রটি বলেই কিন্তু আমরা ক্ষান্ত হতে চাই না, আমি নিজের তৃপ্তি পেতে চাই না। আমি মনে করি নির্যাতিত প্রত্যেকটি নারীর যে অভিযোগ রয়েছে সেগুলিকে যাচাই বাছাই করে তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এখন এখন কিছু সুপারিশের মধ্যে আমি যেটি মনে করি যে প্রত্যেকটি নারী কর্মী বিদেশ পাঠানোর পূর্বে তাকে যে তাকে অক্ষর জ্ঞান হতে হবে, নারী কর্মী পাঠানোর পূর্বে নিকট আত্মীয়দের একটা মতামত গ্রহণ করে একটা সাক্ষাৎকার গ্রহণ করতে হবে, যে তার নিকট আত্মীয়রা তার যদি স্বামী না থাকে তার বাবা মা বা ভাই বোন কেউ না কেউ তাকে যাবার জন্য মতামত দেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে প্রশিক্ষণ প্রদান করা হয় আমাদের সরকারি পর্যায়ে সেই প্রশিক্ষণটা অত্যন্ত অপ্রতুল, এবং সেই প্রশিক্ষণ কেন্দ্রে দেখা যায় যে প্রশিক্ষণ সার্টিফিকেটটা নেয় সেই সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি সে বিনা প্রশিক্ষণ গ্রহণ করে নিয়ে থাকে। সেখানে কিছু অর্থ বা উৎকোচন দিলেই কিন্তু সেই ট্রেনিং সেন্টারগুলোতে সেই মহিলাকে রিক্রুটিং এজেন্সি কর্তৃপক্ষ এক ধরনের সার্টিফিকেট অর্থের বিনিময়ে আদায় করে নিচ্ছে। সুতরাং সেই সার্টিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে সে সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারছে না, ভুয়া সনদপত্র সে গ্রহণ করছে। আমাদের যে পাসপোর্টে যে বয়সের কথা লেখা থাকে নারী কর্মীদের সেটি কিন্তু পুনরায় ভালো করে যাচাই বাছাই করা দরকার। যেমন দেখা যায় কোনো কিশোরী মেয়ে তার বয়স বাড়িয়ে পাসপোর্ট তৈরি করা হচ্ছে, আবার একটু যিনি বয়স্ক মহিলা তার বয়স কমিয়ে পাসপোর্ট তৈরি করা হচ্ছে এরকম বিদেশ যাওয়ার জন্য। সে কারণে ওই জায়গাটাও কিন্তু আমাদেরকে খুব ভালো করে যাচাই
বাছাই। না না, আপনি যে কয়েকটি পয়েন্টের কথা বললেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি শুরুতেই যে বললেন যে জিরো মাইগ্রেশন খরচে নারীরা গমন করছেন, এটা যেরকম সত্যি তেমনি ওই যে রিক্রুটিং এজেন্সিগুলো নানানভাবে তাদের কাছ থেকে কিছু কিছু কোনো না কোনো ভাবে কিছু পয়সা আদায় করছে, এটাও সত্যি। আর
অ্যাভারেজ কস্ট 90,000,
রাইট রাইট,
কেউ যেতে পারেন কিন্তু অনেকে আবার আরো বেশিতে যান, মানে ওটা হয় না, যদিও জিরো কস্ট বলা হয় এটা একেবারে খুব কম হয়।
সেটাই আপা, আমার কাছে অনেকে অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছে, আমার নিজের মনেও কয়েকটি প্রশ্ন আছে। আমি একটু দুই চারজনের প্রশ্ন, আমাদের ফেসবুকের যারা শ্রোতা তাদের দু চারজনের প্রশ্ন বলছি আপনাকে। যেরকম সিদ্ধার্থ ভট্টাচার্য বলেছেন যে ভারত থেকে বাংলাদেশি নারী শ্রমিক বিদেশে বেশি যান, অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারের পক্ষ থেকে, এক। তারপরে অজয় কুমার সরকার নামে আমাদের এক শ্রোতা বলেছেন যে সেলিম সাহেব শুধু বাংলাদেশ বলছেন কেন, ভারতের শ্রমিকদের ক্ষেত্রেও ঘটছে। শঙ্কর হালদার বলছেন হ্যাঁ অজয় দাদা ঠিকই বলছেন। তারপরে এরকম অনেকেই বলছে, আমরা শুধু বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করছি যেহেতু দুজন আলোচকই বাংলাদেশ, রামরুর চেয়ার ডক্টর তাসনিম সিদ্দিকী এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ দুজনই বাংলাদেশের, কিন্তু তারা আসলে গোটা পৃথিবীর নারী শ্রমিকের বিষয় নিয়েই আমার মনে হয় যে এই আলোচনাটা আমরা আসতে পারি। তবে এই মুহূর্তে যেহেতু ভারতের বিষয়টি আসছে, আপনারা কি একটু কোনোভাবে উল্লেখ করবেন যে বাংলাদেশে যে হারে নারী শ্রমিকরা নির্যাতন নিগ্রহের শিকার হচ্ছে ভারতের অবস্থা কি? আমার মনে হয় ডক্টর তাসনিম সিদ্দিকী আপনার হাতে কিছু তথ্য আছে নাকি?
হ্যাঁ, আমার কাছে তথ্য আছে। এই নারী শ্রমিকদের উপরে যে হয়রানিটা, এইটার কতগুলো কিন্তু মানে ডিফারেন্স আছে। যেমন শ্রীলঙ্কা কোথায় পাঠাবে, ওরা ওই দেশের যে একটু প্রত্যন্ত অঞ্চলগুলো আছে যেখানে হয়তো ট্রাইবাল গোষ্ঠীর ভেতরে মানুষ এখনো থাকছেন, আর আরেকটা হচ্ছে আরবান, আরবান জায়গাগুলোতে জেদ্দা বা অমুক এইসব জায়গায় শ্রীলঙ্কানরা কিন্তু নারী শ্রমিক পাঠান বেশি, তারপরও হয়রানি হয়। অথচ আমাদের এখান থেকে যখন আমরা পাঠাচ্ছি, আমরা কিন্তু কোনো বাজ বিচার করছি না তাকে কোন ধরনের পরিবারের কাছে দিচ্ছি, তো এইটা একটা বিষয়। এবং সেটা তাহলে আর যদি ফিলিপিন্সের সাথে তুলনা করি, ফিলিপিন্স যেরকম বন্ধই করে দিয়েছেন দিয়েছে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো, অন্যদিকে ইন্দোনেশিয়াও কিন্তু বন্ধ করেছে নারী শ্রমিক পাঠানো সৌদি আরবে, কিন্তু অন্য জায়গাগুলোতে কিন্তু তারা পাঠাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা সৌদি আরবে, এবং সেই কারণে সৌদি আরব মানে কর্মী পাচ্ছেন না বিধায়ী। বাংলাদেশ যখন অভিবাসন কম ছিল সেই সময়টায় নারী শ্রমিক পাঠাতে কিন্তু বাংলাদেশ এক ধরনের বাধ্য হয়ে নারী শ্রমিক পাঠান, অথচ আমাদের দিক থেকে অবশ্যই এটা রাইট হিসেবেই আমরা দাবি করেছি এদের পাঠাতে হবে, তবে নিরাপত্তা দিয়ে। কিন্তু ওই নিরাপত্তার জায়গাটায় কতগুলো কাজ অবশ্যই করা যায়, যেমন শ্রীলঙ্কা যেটা করেন, যেই কোন এমপ্লয়ারের বাড়িতে যে কেউ যদি নিগৃহীত হন তখন সেই এমপ্লয়ারকে ব্ল্যাকলিস্ট করা হয়, পরবর্তীতে অন্য কোনো কর্মী সেখানে পাঠানো হয় না। আমাদের এই ধরনের কোনো লিস্ট আছে বলে আমার জানা নাই, এই ধরনের কিছু তৈরি করেন বলেও আমি জানি যে এরকম কিছু তৈরি হয় না। তো তাহলে এই ধরনের যে ছোট ছোট পদক্ষেপ গুলো যেগুলো আরেকটা বিষয় যেটা, যে আমরা যারা এখানে লেবার অ্যাটাশে হিসেবে আছেন তাদের যে অসুবিধাগুলো, অর্থাৎ তারা বড়জোর এদেরকে বের করে এনে শেল্টার হোমে রাখতে চান, শেল্টার হোম থেকে ফেরত পাঠিয়ে দিতে চান, কিন্তু তাদের যেই টাকা পয়সা প্রয়োজন, অর্থাৎ যেই ফান্ডটা ওখানে অ্যালোকেট করা প্রয়োজন, সেই ধরনের টাকা পয়সা কিন্তু তাদের হাতে থাকে না। তাদের গাড়ি যেটা নিয়ে তারা দৌড় দিয়ে চলে যাবেন একটা শ্রমিক ইয়ে হলে, সেই গাড়িগুলো কিন্তু মূলত ব্যবহৃত হয় প্রোটোকল সার্ভিস দিতে, যারা আমার দেশ থেকে সেখানে যান। এবং আমাদের যে ভেজানার ওয়েলফেয়ার ফান্ডের বহু টাকাই খরচ হয়ে যায় আন্তর্জাতিক সফরে এই ইয়েতে, তো এইসব জায়গাগুলো যদি একটু ঠিক করা যায় এইটা কিন্তু কমে আসবে, এই হয়রানি কমে আসবে। আরেকটা হয়রানির দিক আমাদের মনে রাখতে হবে, যদিও আমরা জৌর হয়রানির কথা অনেক বেশি শুনি, আসল হয়রানি কিন্তু হচ্ছে এখানটায় গৃহের অভ্যন্তরে নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছেন নারী গৃহকর্মীরা, অর্থাৎ পরিবারের স্ত্রী বা অমুক, এরা বিভিন্ন রকমের মারধর করছেন, পুড়ে দিচ্ছেন, যে কাজগুলো এগুলো কিন্তু নারীরাই এই কাজগুলো করছেন। হ্যাঁ, তো সেই দিকটাও কিন্তু সামনে আনতে হবে। আমরা শুধু যৌন হয়রানির দিকটা বললে যে স্টিগমাটাইজ করে ফেলি নারী কর্মীর বিদেশে যাওয়াকে, সেটাও আমাদের মাথায় নিয়ে চিন্তা করে কিন্তু আমাদের পুরোটা জিনিসকে ভাবতে হবে।
জি আপা, আমি একটু ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে আসছি। যে প্রশ্নটি আমি করেছিলাম যে বাংলাদেশ থেকে, বাংলাদেশে যে নারী শ্রমিকরা যাচ্ছে তাদের এমন অনেক মেয়েকে দেখা যায় যে গ্রাম থেকে সে নিজের জেলা শহরে পর্যন্ত যায়নি, সরাসরি হয়তো চলে যাচ্ছে জেদ্দা কিংবা সরাসরি লেবাননের কোনো শহরে চলে যাচ্ছে। সে কোনো ইংরেজি জানে না বা আরবি তো জানেই না, তো ওখানে গিয়ে সে একটা ভিন্ন অবস্থার ভিতরে পড়ছে, যার কারণে যে বাড়িতে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে বা যে প্রতিষ্ঠানে সেখানে সে কমিউনিকেট করতে পারছে না। প্রথমতই তো প্রথম থেকে তার শুরু হচ্ছে জীবনের উপরে নির্যাতন নানানভাবে। তো এইটা যারা রিক্রুট করছেন বাংলাদেশ সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলো, প্রথম থেকে কেন তাদেরকে এই একেবারে বেসিক প্রশিক্ষণটা নিশ্চিত করছে না, এটার কি কোনো ব্যবস্থা বা কোনো কৌশল কি নেওয়া হচ্ছে স্যার, আপনি যদি একটু বলেন।
একটা জিনিস আমরা দেখছি যেহেতু একটা ডিমান্ড রয়ে গেছে এবং সাপ্লাইয়ের ব্যাপারেও কমতি নেই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামোগুলো সেই ধরনের কি বলা হয় কম্পালশন তারা বোধ করেন না। আমার মনে হয় আমরা যদি একটু লং টার্ম যদি দেখতে পারতাম যে বাংলাদেশের এখন থেকে আমি যদি বলি 20-30 বছর এই রেমিটেন্সেস কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে, কোনো সন্দেহ নেই। সেটা যদি আমি খেয়াল রাখি, কিন্তু মনে রাখতে হবে যে সেই রেমিটেন্স ভূমিকা পালন রাখবে তখনই যখন আমি আনস্কিলটাকে সেমি স্কিল করতে পারবো এবং সেমি স্কিলটাকে যখন স্কিল করতে পারবো। তো সেই জায়গায় বড় ধরনের একটা প্রচেষ্টা দরকার। আমি মনে করি না যে শুধু সরকারি কাঠামো দিয়ে এটা করা যাবে। আমি মনে করি যে এমনকি বিভিন্ন যে এনজিও গুলো আছে তাদেরও কিন্তু ভাষা শেখানো থেকে শুরু করে এই যে বিভিন্ন টেকনোলজি আছে, মাইক্রোওয়েভ, ওপেন মাইক্রোওয়েভ ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন যেগুলো মানে বাসার মধ্যে যেগুলো ব্যবহার করা হয়, কারণ এখন তো দেখা যাচ্ছে যে স্মার্ট টিভি আছে, এখন যাকে নেওয়া হচ্ছে সে যদি স্মার্ট টিভি ব্যবহারই না করতে পারে তো স্বাভাবিক ভাবে সেখানে বোঝা যাচ্ছে যে সে নিজেও ছোট মনে করবে নিজেকে, এবং যার বাসায় গেছে সেও বলবে আচ্ছা তুমি তো কিছুই জানো না। তো সেই জায়গায় আমি মনে করি যে বড় ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা, এটা যে একেবারে সরকারের উপরে ছাড়লে আমার মনে হয় না এটা আমরা খুব মানে পারবো, বরং জিও এনজিও পার্টনারশিপের মাধ্যমে যদি একাধিক এনজিও, বড় বড় এনজিও যারা আছে যারা বিভিন্ন কাজে আছে, তারা যদি অ্যাড করেন এই ভাষা শেখানো থেকে শুরু করে এমনকি বিভিন্ন টেকনোলজি শেখানো থেকে শুরু করে এমনকি প্লেনে যাত্রার ব্যাপারেও কিন্তু অনেক শিক্ষার।
হ্যাঁ, সেটাই বললাম যে একেবারে বেসিক যে নিডগুলো এগুলো তাদেরকে রিক্রুটমেন্ট যখন করে কোনো নারীদের তখন থেকে কেন শিক্ষা দেয় না। যাই হোক, আরেকটি বিষয়
জি জি বলুন। আমি কিন্তু একটু বলতে চাই, সেটা কিন্তু আছে, আমাদের কিন্তু বিএমএটি থেকে 21 দিনের এক ট্রেনিং রান করা হয় এবং সেটাকে চেষ্টা করা হয়। কিন্তু এই এই যেই জিনিসগুলো যেমন মাইক্রোওয়েভ বা ওয়াশিং মেশিন এইগুলি অপারেট করার স্কিল কিন্তু দেয়া হচ্ছে, এগুলো এগুলো নিয়ে ততটা সমস্যা এখন হচ্ছে না। এখনকার মূল সমস্যাটা হচ্ছে কমিউনিকেশনের এবং মূল সমস্যাটা হচ্ছে তাদের যে সাইকোসোশ্যাল স্ট্রেস ম্যানেজমেন্ট, এবং ওই জায়গায় তার সিকিউরিটি সে কি করে এনশিওর করবে বাড়ির ভিতরে, ফ্রম বাড়ির ভিতরের অত্যাচার এবং বাড়ির বাইরে যারা রয়েছে, যেমন একটা ড্রাইভার, যেমন এরকম এটা কিন্তু সবসময়ই যে এই নিগ্রহটা যেখানে গেছে তাদের দ্বারা হচ্ছে তা কিন্তু নয়, এটা হচ্ছে ওখানে থাকা বাংলাদেশি বহু পুরুষ তারা কিন্তু এদেরকে বাড়ির থেকে ঝুলিয়ে বের করে নিয়ে যাচ্ছে, বলছে আরেকটু বেটার চাকরি তোমার জন্য আমি দেখেছি, ডাবল বেতন, এরকম করে এই যে প্রক্রিয়ার ভিতরে এদেরকে বিভিন্নভাবে বের করে নিয়ে চলে আসা হচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু আমাদের মানে ট্রেনিং এর ভেতরে নিয়ে আসতে হবে। আর আরেকটা যেটা ডক্টর ইমতিয়াজ বারবার বলছেন, সিভিল সোসাইটির জায়গায় সেখানে ভারতের অভিজ্ঞতা আমরা ব্যবহার করতে পারি। ভারত যে কাজটা করেছে মাইগ্রেন্ট ফোরাম এশিয়া এর ছত্রছায়ায়, ওই দেশে থাকা যত প্রফেশনাল ফ্যামিলি আছেন সৌদি আরবে, ওমানে, কাতারে, সেই প্রফেশনাল ফ্যামিলির যারা হাউসওয়াইফ এবং মেয়ে বড়, তাদেরকে দিয়ে কিন্তু এক একটা অ্যাসোসিয়েশন গড়েছেন ওখানে, এবং তাদের কাজ তারা ইভেন পাসপোর্ট পর্যন্ত তারা দেয় বন্ধের দিনে অভিবাসীদেরকে, বিভিন্ন রকমের সেবা তারা কিন্তু এইভাবে অর্গানাইজ করে ফেলেছেন ওই রাষ্ট্রে। অর্থাৎ একজন দুজন লেবারেটারশিপ পক্ষে যেটা সম্ভব নয় সেটা ভারত এনশিওর করেছে তার ওই দেশে থাকা প্রফেশনালদের ব্যবহার করে। ফিলিপিনস এই কাজটা করেছে তাদের চার্চের মাধ্যমে, প্রতি রোববারে যখন তারা চার্চে আসেন তারা চার্চের ভেতরে বিভিন্ন রকম সেবা এমনকি স্কিল ট্রেনিং পর্যন্ত সেখানটায় দিয়ে দিচ্ছেন। তাহলে আমাদেরকেও তো ইনোভেটিভলি চিন্তা করতে হবে ওই জায়গায় আমি সেবাগুলো কি করে নিয়ে যাব, এবং সেই নিয়ে যাওয়ার ক্ষেত্র আছে, আমাদেরও ওখানে প্রফেশনালস আছেন, তাদের পরিবারের সদস্যদেরকে দিয়ে এই ধরনের প্রোগ্রাম কিন্তু তৈরি করা সম্ভব, কিন্তু অনেক বেশি ভাবতে হবে এবং কাজ করতে হবে। আমাদের রাষ্ট্রের ভিতরে এক ধরনের ইনার্শিয়া আছে যেটা আমাদের হয়তো ওই ধরনের ইনোভেটিভ কাজের দিকে নিয়ে যাচ্ছে না।
আচ্ছা, আমি আরো একটি বিষয় উল্লেখ করব আরেকটু পরে, তার আগে ফেসবুক আমাদের শ্রোতা একজন লাইনে আছেন, তার প্রশ্নটি আগে নিয়ে নেই। হ্যালো,
ওয়ালাইকুম
আসসালাম,
বাংলাদেশ থেকে বলতেছি।
জি লিয়াকত আলী বলুন।
আমাদের দেশ থেকে যে নারী শ্রমিক গুলা বাইরে যাচ্ছেন, প্রথমত ওরা প্রশিক্ষণ ছাড়া যাচ্ছেন, প্রশিক্ষণ না হওয়ার কারণে ওরা কর্মস্থলে যাইয়া ওদের কাজের মধ্যে অবস্থান তৈরি করতে পারে না, বাসা দিক দিকে, আদার্স দিক দিকে, অন্যান্য দিক দিকে, এটা হলো তাদের প্রথম যে যাওয়ার রিক্রুটিং যাওয়ার পরে তারা এই প্রশিক্ষণ না দিয়ে তাদেরকে ওখানে পাঠানো হয়। দ্বিতীয়ত ওখানে যাওয়ার পরে যারা যে সমস্যা গুলা অসুবিধা গুলা পড়ে তার মধ্যে যদি আমাদের প্রত্যেক দেশের নিকটতম কনসুলেট অথবা এই দূতাবাস গুলা যদি ওদের সাথে যে কর্পোরেট রাখে যোগাযোগ রাখে তাহলে ওই শ্রমিকদের মনোবল চাঙ্গা হবে। আমাদের দায়িত্ব আছে যে আলোচক বলেছেন যে ওরাও ওই দেশি বাংলাদেশি ড্রাইভার বা আদার্স ভাষা বাংলাদেশি ওদের কলবনে পড়ে ওরা বাইরে যায়।
জি জি,
ওরা ওই বাইরে যাওয়ার একমাত্র কারণ হলো ওদের নিকটমত কনসুলেট বা দূতাবাস ওদেরকে ঠিক মতো কোনো সহযোগিতা দেওয়া হয় না, এবং আমাদের বাংলাদেশে কোথাও পৃথিবীর কোনো কান্ট্রিতে এবং কোনো অ্যাসোসিয়েশন নাই যে আমাদের শ্রমিকদেরকে তারা সামান্যতম হলেও ন্যূনতম হলেও যে তাদেরকে কোপারেট করা, তাদেরকে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য এরকম কেউ তাদের পাশে দাঁড়ানো থাকে না, যার জন্য এরা ওখানে হতভাগা অসহায় হইয়া অনেক রকমের অনেক ক্লান্তিত সামগ্রিক যে অনুহরণী থেকে নিয়ে আদর্স নিয়ে সব দিক থেকে ওরা একদম নাজিয়ার হয়ে যায়, তাদের আর কোনো কিছু উপায় থাকে না, একদম অসহায় হয়ে যায়।
জি, এটা নিয়েই কথা হচ্ছে। প্রফেসর প্রফেসর ইমতিয়াজ আহমেদ এবং ডক্টর তাসনিম সিদ্দিকী এই কথাই বলছেন যে তাদের আসলে আইনি সহায়তা দেওয়ার মতো কোনো খুব শক্ত ব্যবস্থা বিদেশে নেই, যার কারণে আরো বেশি নিগ্রহের শিকার হচ্ছে, যেটি শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তারা এনশিওর করতে পেরেছে, আমরা কেন পারছি না।
আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে কোথাও কোনো জায়গাতে এই সহযোগিতা বাংলাদেশের শ্রমিকরা নারী শ্রমিকরা পায় না।
আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
এটা যদি সহযোগিতা করা হয় তাহলে এই শ্রমিক যায় আমাদের দেশের এখন বর্তমানে যে সুশিক্ষিত মেয়েরা যাচ্ছে সামান্য প্রশিক্ষণ নিয়ে যদি যায় তারও সাফল্যতা তারা অর্জন তাদের আমাদের যে রেমিটেন্স সব কিছু হয়ে যাবে যদি এই কাজগুলো যদি সরকার এবং আদার্স গুলো দেখে দেখাশোনা করে।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের আরো একজন শ্রোতা লিখেছেন যে দালাল নামক বস্তুটির অবস্থান সব দেশে সব জায়গায় সব স্থানেই রয়েছে। তো এই আমি মনে হয় হাসান চৌধুরী কিরণ আপনার কাছে আসি এই বিষয়টিতে, যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়ম কানুন মেনেই রিক্রুট করার কথা এদের প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু দালাল চক্রের কারণে দেখা যায় যে ওই যে গ্রাম থেকে, আমি বলি নড়াইলের একটি প্রত্যন্ত গ্রাম থেকে একজন সালেহাকে সরাসরি জেদ্দায় পাঠিয়ে দেওয়া হলো, সে কিচ্ছু বুঝলো না, ওখানে গিয়ে বিপদে পড়া শুরু হলো, তার জীবনের দুর্বিষহ জীবন শুরু হলো এবং শেষ পর্যন্ত তিন মাস পরে দেশে ফিরে আসলো। আসার পরে তার স্বামীকে ফোন করলো, টেলিফোন করলে তার স্বামী বলল যে না, সালেহা নামে আমি কাউকে চিনি না, ও মইরা গেছে। এইরকম মানে কাহিনীর সৃষ্টি হয় আমাদের নারীদের ক্ষেত্রে, এগুলো বন্ধ করবার উপায় কি?
আপনি কথাটা সঠিকই বলেছেন, এখানে আমরা দালাল চক্রের কথা বলে রিক্রুটিং এজেন্সিগুলো যারা রয়েছে তাদের দায় কিন্তু এড়াতে পারবো না। আমরা সবসময় দেখি রিক্রুটিং এজেন্সিগুলো বা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সবসময় দালালের উপর দোষ চাপিয়ে দেয়, কিন্তু এই দালাল বলতে আমরা তো এটুকু আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই দালালটা তো সেই কর্মীটাকে সেই রিক্রুটিং এজেন্সিতে নিয়ে আসতেছে এবং সেই রিক্রুটিং এজেন্সি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সুনির্দিষ্ট যে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখানে প্রশিক্ষণ করিয়ে সেখান থেকে বিএমডি ছাড়পত্র নিয়ে তাদেরকে পাঠাচ্ছে। সুতরাং এখানে দালাল শব্দটি বারবার ব্যবহার করে যারা অভিযুক্ত হবার কথা তারা একটা দায় মুক্তি হবার চেষ্টা করে। সুতরাং আমরা মনে করি যে রিক্রুটিং এজেন্সিগুলোতে এখানে অত্যন্ত দায়বদ্ধতার সাথে তাদের কাজ করতে হবে। তারা প্রত্যেকটি নারী কর্মীকে বিদেশ পাঠানোর জন্য তাদের যে এমপ্লয়ার রয়েছে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে এমপ্লয়ার রয়েছে সেখানে আমরা দেড় থেকে $2,000 তারা সার্ভিস চার্জ হিসেবে পেয়ে থাকে। সুতরাং দেড় থেকে $2,000 সার্ভিস চার্জ পেয়ে থাকে, তাহলে এই নারী কর্মীকে গ্রামে কোথায় তার বাড়ি, সে কতটুকু লেখাপড়া করেছে, সে দিতে পারবে কিনা, এই $2,000 জন্য একটা কর্মীকে না বুঝে না শুনে যেটি আপনি বলছিলেন যে একেবারে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এসে হয়তো কোনদিন ঢাকা শহরে এসে এসে জেদ্দা বাড়ি আর চলে যাচ্ছে, তাকে পাঠানো উচিত হবে কিনা সেটি কিন্তু ভাববার এখন উপযুক্ত সময় কিন্তু আমাদের এসেছে। আমাদের মনে রাখতে হবে যে সরকার নিয়ম করেছে যে আমাদের সৌদি আরবের জন্য যেতে কষ্ট কত, আমাদের ইরাকে কত, ইরানে কত, কাতারে কত, কুয়েতে কত, এবং জিরো মাইগ্রেশন কষ্ট হচ্ছে নারী কর্মীদের ক্ষেত্রে সেই সরকার করেছে। আমি মনে করি যে প্রত্যেকটি রিক্রুটিং এজেন্সিতে তাদের যে রিক্রুটিং এজেন্সির সামনে দৃশ্যমান ভাবে সেটি লিখে রাখা উচিত, যেরকম বাজারের দরপত্র সিটি কর্পোরেশন রেখে দেওয়ার কথা বলে যে কোন দেশের অভিবাসন ব্যয় সর্বোচ্চ অভিবাসন ব্যয় কত সেটা লিখে রাখা উচিত, এবং আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে আমাদের যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা রয়েছেন, আমাদের যে জনপ্রতিনিধিরা রয়েছেন, মসজিদ মাদ্রাসা প্রত্যেক জায়গায় কিন্তু এই ক্যাম্পেইনটা করা উচিত যে জেনে শুনে বুঝে কাজের অবস্থান ভালোভাবে বুঝে সেখানে বিদেশে যাওয়া, সেটা নারী কর্মী হোক আর পুরুষ কর্মী হোক না কেন। আমাদের নারী কর্মীদের যেটি আমাদের দুই আলোচক সদ্য দুই আলোচক যারা বলেছেন তার সঙ্গে আরেকটা বড় বিষয় দেখা যায়, তাদের ফুড হ্যাবিটের একটা বড় সমস্যা দেখা যায়, তারা সেখানে গিয়ে হয়তো বা খুবুজ বা রুটি সেখানে খেতে পারে না বা সেখানকার লোকাল ফুড তারা অ্যাকোমোডেট করতে পারে না। দেখা যায় সেখানকার সৌদি আরবে যারা গৃহকর্তারা তারা সারা রাত ধরে জেগে থাকে, দিনে ঘুমায়, তো সেই নারী কর্মীদের কিন্তু কষ্ট তাহলে দুবার হয়ে যায়, তারা রাত্রেবেলায় হয়তো শপিং এ যায় বা তারা জেগে থাকে, দিনও ঘুমায়, তাহলে ওই নারী কর্মীদের কিন্তু তাদের দলকে দুবার কষ্ট করতে হয়, তার দিনও জেগে থাকতে রাত্রেও তাদের সার্ভিস দিতে হয়। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করার জন্য এখন আমাদের সুনির্দিষ্ট নীতিমালা করে কর্মী প্রেরণ করতে হবে। নারী কর্মীদের যে বর্তমান বেতন আমরা দেখেছি ৮০০ থেকে ১,০০০ রিয়াল তাদের বেতন, এটি কমপক্ষে ১,২০০ থেকে ১,৪০০ রিয়াল তাদের বেতন অবশ্যই করা উচিত বলে আমরা মনে করি, এবং তাদের যে কর্মঘণ্টাটা কিন্তু সুনির্দিষ্ট করা নাই এবং কর্মঘণ্টা ৮ ঘন্টা হবার কথা সেখানে কিন্তু দেখা যাচ্ছে সে দিনও কাজ করছে রাতেও কাজ করছে, এই সবকিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে আমাদের অবশ্যই কর্মী প্রেরণটাকে আমরা কোনোভাবেই স্বাগত জানাবো না বন্ধ করার জন্য। আমরা অনেকেই বলে থাকি যে নারী কর্মী কেন প্রেরণ করবো, এটা আমাদের ঠিক হবে কিনা, আমরা মনে করি আমাদের নারী কর্মীরও যেরকম প্রেরণ করা দরকার ঠিক একই সাথে সেই প্রত্যেকটা কর্মীকে বিদেশে অবস্থানটা তো নারী কর্মীর প্রত্যেকটার মর্যাদাপূর্ণ অবস্থান আমাদের নিশ্চিত
সেটাই নিশ্চিত করা দরকার,
ডিপ্লোমেসি মাইগ্রেশন ডিপ্লোমেসি অত্যন্ত দুর্বল, যেটি বারবার আলোচনা এসেছে।
নারী শ্রমিক তো আমাদের জন্য বেশি লাভজনক, কারণ পুরুষের তুলনায় 40% বেশি অর্থ প্রেরণ করেন নারী শ্রমিক যারা বিদেশে আছেন। দেখা গেছে পুরুষরা 50% দেয়, নারীরা 90% অর্থ বিদেশ থেকে প্রেরণ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আর মিনিট তিনেক সময় আছে, আমি দুটি প্রসঙ্গ একটু ডক্টর তাসনিম সিদ্দিকী আপনার কাছে জানতে চাইব। এক নম্বর হলো যে বাংলাদেশি নারী শ্রমিকদের বেশিরভাগই সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এবং যাদের বেশিরভাগই দৈহিক নির্যাতনের শিকার হন, অনেকে ধর্ষণের শিকার হন, যাদেরকে সেফ হোমে যখন রাখা হয় অনেকে সন্তান প্রসবের জন্য অপেক্ষা করেন, তাদেরকে দেশে ফিরিয়ে আনার পরে পুনর্বাসনের কোনো ভালো ব্যবস্থা নেই, যেটি আমি কাল্পনিক সালেহার নাম করে বললাম, যে তার স্বামী বলে যে আমি তোকে চিনি না। তো এদের জন্য কি করা হচ্ছে ডক্টর তাসনিম?
এদের জন্য কিন্তু এইবারের যে আমাদের যে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট ইউএন এর যে প্রতিষ্ঠান, সেই যদিও এটা সম্পূর্ণ নন বাইন্ডিং, কিন্তু ওই জায়গাগুলোতে এই রাইট গুলোই কিন্তু এখন সবচেয়ে জোরে আমরা তুলে ধরছি। সেটা হচ্ছে যে এই যে সন্তান, যেটা প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সি বলি যাই বলি, এবং সেক্ষেত্রে কি করণীয়, কেন তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে, এই সন্তানের দায়িত্ব কে নেবে, সেই জিনিসগুলো এখন কিন্তু তুলে ধরা হচ্ছে গ্লোবাল বিভিন্ন ফোরামগুলোতে, কম্প্যাক্টের ভিতরে, গ্লোবাল কম্প্যাক্টের ভিতরে এটা ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, যে দলিল তৈরি হচ্ছে এই গৃহকর্মী এবং লেবার এদের সম্পর্কে। তো ওই জায়গাগুলোতে আমাদের আরো অনেক বেশি সোচ্চার হতে হবে এবং বাধ্য করতে হবে ইউএন কে যে এটাকে নন বাইন্ডিং স্টেটাস থেকে বাইন্ডিং স্টেটাসে নিয়ে আসার জন্য। এবং যেমন ভাবে দেখেন কাফালা সিস্টেমেতে প্রচুর রিফর্ম এসে গেছে, যখন থেকে আমরা বলছি ভিসা কেনা বেচা হচ্ছে, কেনা বেচা হচ্ছে, আন্তর্জাতিক ভাবে যখন এটা ভয়েস করা হয়েছে, এখন কিন্তু কাফালা সিস্টেমের পরিবর্তন এসে গেছে কুয়েতে, কাতারে এবং এমনকি সৌদি আরবে, জর্ডানেও নারী শ্রমিকের কাফালা সিস্টেম বদলে গেছে। তো ঠিক একইভাবে এই ইস্যুগুলোকে সামনে আনতে হবে, এবং দৈহিক নির্যাতনের যে ব্যাপারটা, নারী কর্তৃক নারী নির্যাতন ওই দেশের, এই জায়গাগুলোকে সামনে আনতে হবে। শুধু সেক্সুয়াল হ্যারাসমেন্ট বললে আমি কিন্তু হারিয়ে ফেলি বাজারটা অনেক সময়, বরং আমাকে চিন্তা করতে হবে তার উপরে যে দৈহিক মানসিক নির্যাতন, সেই জায়গাগুলোতে কারা পারপিট্রেটর এবং তাদের কি ধরনের শাস্তির ব্যবস্থা প্রয়োজন, এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে এবং এই জিনিসগুলো তুলে ধরতে হবে। সোজা কথা, এই ব্যাপারে সোচ্চার হতে হবে হিউম্যান রাইটস যত অর্গানাইজেশন রয়েছে, এরকম কিন্তু যেমন ফোরাম এশিয়া, মাইগ্রেন্ট ফোরাম এশিয়া, যেগুলো মূলত মাইগ্রেন্ট রাইটস ইন্টারন্যাশনাল, এগুলো সব শুধু এই অধিকারগুলো নিয়ে কাজ করে। আমাদের এই কেসগুলোকে তাদের কাছে নিয়ে যেতে হবে এবং নিয়ে যেয়ে এগুলো গ্লোবাল ক্যাম্পেইনের পার্ট করতে হবে। এটার কোনো সহজ উপায় নেই এছাড়া।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার সর্বশেষ এবং সমাপনী বক্তব্যের জন্য ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনাকে আহ্বান জানাচ্ছি যে আমরা নারী শ্রমিকদের থেকে, হ্যাঁ, এক মিনিটে যদি বলেন যে কি করা যায়।
না, আমার মনে হয় তাসলিমা ভালোই বলেছে যে আমাদের যে নজরটা কিন্তু আরব দেশের উপরেই ফেলতে হবে, বিশেষ করে সৌদি আরেবিয়া বা যেসব দেশে আমরা দেখছি এই ধরনের হয়রানি হচ্ছে। আমি শুরুতেই বলেছিলাম যে ওই রাষ্ট্রের মধ্যে যেহেতু সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস এগুলো নেই, সেগুলো আমাদের নজরে আনতে হবে এবং ওই জিনিসটা বাড়ানো দরকার। এখন জাতিসংঘে যে বিষয়টা তুলে ধরলেন সেটাও আমার মনে হয় দরকার, তবে যে জায়গায় আমার মনে হয় কার্যত হতে পারে খুব তাড়াতাড়ি সেটা হলো আইওসি, ইসলামিক অর্গানাইজেশন, তারপরে আরব যে সামিট গুলো হয়, কারণ যখনই আবার আমি আন্তর্জাতিক মহলে একেবারে জাতিসংঘে চলে যাবো তখন সাথে সাথে কিন্তু তারা এটা পশ্চিম ও বিশ্বের উপরে ইসলামের উপরে একটা দখলদারি এই ধরনের কথাবার্তা নিয়ে আসবে। সেই জায়গায় একটা জাস্ট প্র্যাকটিক্যাল কারণেই বলছিলাম যে ইসলামিক ফোরাম যেগুলো আছে, এমনকি যে ইসলামিক গোষ্ঠীগুলো ভাবে যেগুলো কাজ করে সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, কারণ পুরো কাজটাই তো বে ইসলামিক হচ্ছে।
আপনাদের
যদি আমি নজর দিই তাহলে আমার মনে হয় পরিবর্তন হবে।
জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আর আজকের আলোচনায় যারা অংশ নিয়েছেন ফেসবুকে এবং টেলিফোনে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।